সমস্ত মেডিকেল কলেজগুলি হয়তো বন্ধ হয়ে যাবে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই রোগ নির্ণয় করবে আর আপনার চিকিৎসাও করবে নিজে নিজেই। তাই এখন সময় হয়েছে যেসব তরুণ ডাক্তারেরা এখন উঠে আসছেন, তারা যেন কিভাবে উপসর্গগুলোর বাইরে আরও কিছু দেখতে পান সেদিকে মনোনিবেশ করেন। যে গভীর বুদ্ধিমত্তা আপনার অন্তরে আছে তাকে আপনার অবশ্যই কার্যকরী করা উচিত।
অ্যান্টিবায়োটিকের প্রতিরোধ প্রতিদিন বেড়ে চলেছে আর আয়ুর্বেদের চর্চা প্রতিদিন কমছে। তো আয়ুর্বেদ আর অ্যালোপ্যাথির মধ্যে আমরা কিভাবে একটি নিখুঁত সম্মেলন ঘটাতে পারি?
আয়ুর্বেদ, সিদ্ধা আর প্রাকৃতিক চিকিৎসা খুব বেশি সাফল্য লাভ করেছে পশ্চিমে, বিশেষ করে ইউরোপ, বিরাট আকারে। ভারতে অবশ্য এটা মরতে বসেছে, কারণ ওদের অনুমোদন চাই তো এটা গ্রহণ করতে হলে, তাদের অনুমোদন ছাড়া আমরা এটা নিতে পারি না। তবে আমাদের অবশ্যই বোঝা উচিত অ্যালোপ্যাথি আর অন্যান্য ভারতীয় পদ্ধতিগুলোর মধ্যে পার্থক্য। এই মুহূর্তে একজন আয়ুর্বেদ ডাক্তার যাচ্ছেন অন্য আরেকটি মেডিকেল কলেজে, যেমন আপনি যান 4 বা 5 বছরের জন্য বা এরকম কিছু, তো তিনি যা শিখছেন তা হল এক নিম্নমানের চিকিৎসাশাস্ত্র, নিম্নমানের শিক্ষা। একজন আয়ুর্বেদ ডাক্তার বা যিনি আয়ুর্বেদ চর্চা করতে চান তার কোনো 4 বছরের কোর্স করাই উচিত নয়, কারণ আপনার গোটা জীবনটা বিনিয়োগ করতে হবে এতে, না হলে হবে না। পরম্পরায় শিশুকাল থেকেই তারা ঔষধি গাছকে অনুভব করতে শুরু করেন, মানুষের স্পন্দন উপলব্ধি করতে শুরু করেন, এটা সেটা, এটা এক বিশেষ উপলব্ধি করে তোলে যাতে আমরা আপনার উপসর্গগুলিকে ধরে চলি না যেগুলো আপনার শরীরে এই মুহূর্তে দেখা যাচ্ছে। আমরা আপনার শরীরের উত্তাপ মেপে বলি না যে এটাই হয়েছে, এইসব উপসর্গের দিকে আমরা তাকাই না। আমরা শরীরতন্ত্রের অনেক গভীরে দেখতে শিখি আপনার শরীরে কী ভুল আছে তা নির্ণয় করার জন্য, গোটা শরীরতন্ত্রেরই। এটার জন্য দরকার এক ভিন্ন মাত্রার সাধনা, সেই সাধনা এখন আর নেই। আমরা এমনভাবে দেখি যে আমি যদি এতটা করি আমি চাকরি পাওয়া উচিত, এতটা করলে জগতে একটা স্থান পাওয়া উচিত চাকরি জগতে। এই পদ্ধতি তত ভালোভাবে কাজ নাও করতে পারে। আপনি হয়তো শুনে থাকবেন একই ওষুধ এক আয়ুর্বেদ ও সিদ্ধা ডাক্তার দিলেন, একই ওষুধ একজনের হাতে এটা দারুণ কাজ করল, আরেকজনের হাতে এটা কোনোরকমভাবে কাজই করল না, কারণ যে ব্যক্তিটি ওষুধটি দিচ্ছেন তিনি ততটাই গুরুত্বপূর্ণ ওষুধটির মতো, কারণ এটা শুধুমাত্র রাসায়নিক উপাদানের জন্য কাজ করছে না, গোটা অ্যালোপ্যাথি পদ্ধতি কাজ করছে রাসায়নিক উপাদানের ভিত্তিতে। যাই হোক, বিপদ একটা আছে, আগামী 25 বছরে সমস্ত মেডিকেল কলেজগুলি হয়তো বন্ধ হয়ে যেতে পারে, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই রোগ নির্ণয় করবে এবং চিকিৎসাও নিজেই করবে। শল্য চিকিৎসাগুলো সমস্তই হচ্ছে এখন, রোবট দ্বারা সার্জারি হচ্ছে, তবুও মানুষের দরকার আছে কারণ মেশিনের উন্নতি হওয়া বাকি। কিন্তু আগামী 25 বছরের মধ্যে, এমনকি এখনই আমেরিকা যুক্তরাষ্ট্রে আমি এমন ডাক্তারদের জানি, আমার সাথে এক ডাক্তারের দেখা হয় যাকে ভালোভাবে চিনি, তার সঙ্গে এক পুরনো ব্ল্যাকবেরি, সেই প্রথম মডেলটা যেটা এসেছিল, খুব মোটা আর বিরাট ক্ষমতা, প্রত্যেকবার যে কোনো রোগী বা কেউ এলে তিনি কেবল ওনার সেই ব্ল্যাকবেরিতে দেখেন। আমি বললাম, কী দেখছেন ফোনে রোগীর চিকিৎসা করছেন? না সদ্গুরু, আমার সমস্ত পাঠ্যপুস্তকগুলোই এখানে, এই ফোনে, আমি শুধু এখানে দেখছি আর তাদেরকে বলছি। তো আপনি দেখতে পাচ্ছেন একটা ফোন এখন এত স্মার্ট হয়ে গেছে যে এটা নিজে নিজেই বলতে পারে। আপনি যদি উপসর্গগুলি অ্যালেক্সাকে বলেন সে আপনাকে বলে দেবে। আপনার কি করা উচিত? তাই এই ধরনের উপসর্গভিত্তিক চিকিৎসা হয়তো নিজের গুরুত্ব হারিয়ে ফেলবে কিছু সময় পরে, কারণ আপনি কেবল তথ্য সংগ্রহ করছেন, তার উপর কাজ করছেন আর উত্তর দিচ্ছেন। এটা একটা মেশিন, এই একই জিনিস যে কোনো মানুষের চেয়ে ভালো করতে পারবে, কারণ এটা কাজ করবে অনেক তাড়াতাড়ি, অনেক ভালোভাবে, কিছু বাদ না দিয়ে। তো এটাই সময় যেসব তরুণ ডাক্তারেরা এখন উঠে আসছেন তাদের মনোনিবেশ করা উচিত, কিভাবে তারা উপসর্গের বাইরেও দেখতে পারেন। এটাই আসলে হল আয়ুর্বেদা আর সিদ্ধার তাৎপর্য। একজন যোগী ছিলেন যার সাথে আমি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছিলাম কিছুকাল, তার মেডিকেল ক্যাম্পে যেটা তিনি চালাতেন সেটা একটা উৎসবের মতো সবার জন্য। যারাই ওর কাছে আসতেন তাদের প্রত্যেকের সঙ্গে রসিকতা করতেন আর এটা চলত একটা উৎসবের মতো। শুধু কিছু একটা উনি দিতেন আর মানুষ সুস্থ হয়ে উঠত, হাজার হাজার লোক লাইন দিতেন ওনার জন্য প্রতিদিন, আর তিনি নিজেই বেঁচেছিলেন 106 বছর। তো কেউ যদি 106 বছর বয়স পর্যন্ত বাঁচেন, জড়াগ্রস্ত অবস্থায় নয়, সম্পূর্ণ কর্মক্ষম অবস্থায় শেষ দিন পর্যন্ত, তিনি নিশ্চয়ই স্বাস্থ্য সম্পর্কে কিছু জানেন, তাই না? আমার প্রপিতামহী 113 বছর বেঁচেছিলেন, 113 বছর বয়স। আমি বলছি আপনাকে, এটা হয়তো অদ্ভুত শোনাবে, কিন্তু আপনার শোনা উচিত, কারণ আপনার মন যদি মুক্ত না হয় নতুন কিছু শিখবেন না। তো আমি ওনাকে দেখেছি তার 100 পেরোনোর পরই, কিন্তু তবুও খুব কর্মক্ষম ছিলেন। তিনি একাই থাকতেন একটা খোলা মাঠে, তিনি নিজের জন্য একটা ছোট মন্দির বানিয়েছিলেন, কোনো ঈশ্বরের জন্য নয়, নিজের জন্য মন্দির বানিয়ে নিজেই সেখানে বসতেন, কারণ তার মনে হয়েছিল মন্দির তার প্রাপ্য। এটা খুবই সাধারণ ভারতে, বিশেষত মহিলারা, বয়স্ক মহিলারা, তারা ছোট মন্দির বানাতেন আর সেখানে বসে মানুষের জন্য কাজ করতেন নিজেদের মতো করে। তো আমরা যখন ওখানে ছুটিতে যেতাম, তিনিও বাড়িতে আসতেন, যদি তাকে জলখাবার দেন, তিনি সেটা নেবেন আর একটু পিঁপড়েদের দেবেন, একটু কাঠবিড়ালিকে দেবেন, চড়াইদের দেবেন, সবাইকে। অধিকাংশ জলখাবার এভাবেই যেত। কিছু লোক ছিল উপদেশ দেওয়ার জন্য, যারা দেখে বলতেন, এই বুড়ি মানুষটা কিছু খাওয়া দাওয়া করছে না, মারাই যাবে, তারাই সব গত হয়েছেন। আর উনি এমনি বসে বসে এই চড়াই আর পিঁপড়েদের খাওয়া দেখতেন, আর তার দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ত। কেউ যদি বলতেন, খাচ্ছেন না, বলতেন পেট ভরে গেছে। আমি ভাবতাম তিনি খুবই আবেগপ্রবণ পিঁপড়েদের নিয়ে, কারণ আমি তখন 4-5 বছর বয়স্ক। আমি পিঁপড়েগুলোকে পায়ে টিপে টিপে মারতাম, চুট চুট চুট। সবচেয়ে বড় কথা, উনি কখনো আমাকে থামাননি, কোনোদিন বলেননি এটা করো না। তিনি জানতেন তার কি করণীয় পিঁপড়েদের জন্য, পিঁপড়েগুলো তাদের জীবনের জন্য যা করার করছে, আমি একটা শিশু হিসেবে আমার যা করণীয় তাই করছি। কখনো যদি আমি তাকে এরকম দেখে জিজ্ঞাসা করেছি, কি হয়েছে আপনার, তিনি শুধু বিশাল অট্টহাস্যে মেতে উঠতেন আর বলতেন, একদিন তুমি বুঝবে। আমার 25 বছরেরও বেশি সময় লেগেছে এটা জানতে, যে আপনার জীবন 100% পুষ্ট হয় না আপনি যে খাবার খান, যা কিছু করেন তাতে। জীবন আরও অনেক বড় বিষয় যা আপনি মাথার মধ্যে ভেবে নিয়েছেন, তার থেকে অনেক বড়। আপনি আসার আগে এই মহাবিশ্ব ছিল, সব কিছুই চলছিল, আর আপনি আর আমি চলে গেলেও এটা ঠিকই থাকবে, তাই না? আপনার জ্ঞানের বাইরেও একটা বুদ্ধিমত্তা আছে, সঙ্গে সঙ্গে একে ঈশ্বর বা এটা সেটা বলে ধরে নেবেন না, কারণ আপনি একটা সিদ্ধান্তে আসছেন যে ব্যাপারে আপনি জানেন না। আপনি যদি এখানে থাকেন, এটা খুব গুরুত্বপূর্ণ, যদি আপনি বাঁচেন, এটা পরিষ্কারভাবে বুঝে যে আপনি কোনো বিষয়ে কণামাত্র কিছু জানেন না, আপনার বোধ সজাগ থাকবে সব কিছুর প্রতি। কিন্তু আপনি একটা বই পড়ে এটা সেটা শুনে ভেবে নিচ্ছেন, আপনি বলছেন আমি এটা জানি ওটা জানি, যে মুহূর্তে নিজের জ্ঞান দিয়ে নিজেকে শনাক্ত করেন, খুব ছোট হয়ে যান আপনি, কারণ কিছু যায় আসে না আপনি কত জানেন, তবুও আপনি যা জানেন তা অতি ক্ষুদ্র এই অস্তিত্বে, তাই না? কিন্তু আমাদের অজ্ঞতা হলো অসীম, এটাকেই বলে অজ্ঞতার বুদ্ধিমত্তা। আপনি যদি সবসময় জানেন যে আপনি কিছুই জানেন না, আপনার বোধ অতি সজাগ হয়ে থাকবে, আপনার শরীর জেগে থাকুক বা ঘুমিয়ে, এটা থাকবে অত্যন্ত সজাগ অবস্থায়। এটাই একজন ডাক্তারের করা দরকার, কারণ আমি দুঃখিত এমনটা বলার জন্য, আপনি হয়তো ওষুধ জানেন, আপনি হয়তো পৃথিবীর সব বই পড়ে ফেলেছেন, হয়তো অগুণতি মানুষের চিকিৎসা করেছেন, তবু সব নিখুঁত মনে হলেও কেউ মারা যাবে আপনার হাতে। সবকিছু দেখে মনে হচ্ছে যে মারা যাবে, কিন্তু পরের দিন সকালেই সে উঠে বসল, আপনি দেখবেন এগুলো আপনার হাতে, হ্যাঁ কি না? সুতরাং আপনার আর আমার ঊর্ধ্বেও এক বুদ্ধিমত্তা আছে, একটা বুদ্ধিমত্তা আছে যা আমাদের চালাচ্ছে, একটা বুদ্ধিমত্তা আছে যা মানুষকে রূপান্তরিত করে। আপনি যদি তাকে নিজের ভিতরে কার্যকরী হতে না দেন, যদি মনে করেন সবকিছু আপনার মাথায়, আপনি এক মূর্খ ডাক্তার হয়ে উঠবেন। আপনার উচিত আপনার ভেতরের এই গভীর বুদ্ধিমত্তাকে কাজ করতে দেয়া।